শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গতদিনের পাঠে সুসংবাদের কিতাব থেকে আমরা শুনেছি কিভাবে ঈসা মসীহ একজন জন্মান্ধকে সুস্থ করেছিলেন। ঈসার কাছে কোনো কিছুই অসাধ্য নয়, কারণ তিনিই আল্লাহর কালাম, যিনি মানুষের বেশে এই দুনিয়াতে এসেছেন। আর সে কারণেই ঈসা দুনিয়ার সকল শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারতেন, যেমন বাতাস, সাগর, ভূত, রোগব্যাধি এবং মৃত্যু। ঈসা যেখানেই যেতেন সেখানেই জনতার ভিড় হুমড়ি খেয়ে পড়ত, কিন্তু খুব কম লোকেই চিনতে পেরেছিলেন যে তিনি আসলে কে ছিলেন। তারা তাকে একজন নবী হিসাবে বিবেচনা করত, কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে আল্লাহর সকল বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান আছে। তারা বুঝতে পারেনি যে ঈসাই গৌরবের মাবুত, যিনি বেহেস থেকে এসেছেন। আল্লাহর ইচ্ছায় আমাদের আজকের পাঠে আমরা দেখতে পারব যে কিভাবে ঈসা আল্লাহর গৌরবের আলোতে পূর্ণ ছিলেন, এবং কিভাবে তিনি একদিন পাহাড়ের উপরে খুব অল্প সময়ের জন্য তার তিনজন সাহাবির সামনে এটি প্রকাশ করেছিলেন। চলুন পাক কিতাবের সুখবরে ফিরে যাই। কিতাবে লেখা আছে,
একবার ঈসা একটা নির্জন জায়গায় মোনাজাত করছিলেন, তার সঙ্গে কেবল তার সাহাবিরাই ছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমি কে, এই বিষয়ে লোকে কি বলে? সাহাবিরা বললেন, কেউ কেউ বলে আপনি তরিকাবন্দিদাতা ইয়াহিয়া, কেউ কেউ বলে নবী ইলিয়াস, আবার কেউ কেউ বলে অনেকদিন আগেকার একজন নবী বেঁচে উঠেছেন। তখন তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? শিমন পিতর বললেন, আপনি সেই মসীহ, জীবন্ত আল্লাহর পুত্র। জবাবে ঈসা তাকে বললেন, শিমন ইবনে ইউনুস, মোবারক তুমি, কারণ কোনো মানুষ তোমার কাছে এটা প্রকাশ করেনি, আমার বেহেস্তি পিতাই প্রকাশ করেছেন।
আমরা এখানে একটু সময় নেব এবং সেই প্রশ্নটি নিয়ে চিন্তা করব, যা ঈসা একদিন তার সাহাবিদের সাথে একান্তে সময় কাটানোর সময় করেছিলেন। ঈসা তাদের জিজ্ঞেস করেছিলেন, ইবনে আদম কে, এই বিষয়ে লোকে কি বলে? তার সাহাবিরা তাকে উত্তরে বলেছিলেন, অধিকাংশ লোকেই তাকে একজন নবী হিসাবে মনে করেন। তখন ঈসা পুনরায় তাদের জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? শিমন পিতর নামে তার সাহাবিদের মধ্যে অন্যতম একজন সাহাবি উত্তরে বলেছিলেন, আপনিই সেই মসীহ, জীবন্ত আল্লাহর পুত্র। সত্যিকার অর্থে ঈসা তার সাহাবিদের যে প্রশ্নটি করেছিলেন তার উত্তর আমাদের প্রত্যেকেরই দেওয়া আবশ্যক। আজ আপনারা যারা এই অনুষ্ঠানটি শুনছেন, আপনারা কি মনে করেন ঈসা কে? তাকে আপনি কি হিসাবে বিবেচনা করেন? আপনি কি তাকে নবীদের সমমান হিসাবেই বিবেচনা করেন, নাকি আপনি হযরত পিতরের সাথে একমত, যিনি ঘোষণা করেছিলেন যে ঈসাই সেই মসীহ, জীবন্ত আল্লাহর পুত্র? আপনার কি মনে হয় ঈসা কে? আপনি কি বিশ্বাস করেন ঈসাই সেই মসীহ, যে নাজাতদাতার বিষয়ে আল্লাহ অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষ আদম ও হাওয়ার গুনাহে পতিত হওয়ার দিনে প্রতিজ্ঞা করেছিলেন? আপনি কি ঈমান আনতে পেরেছেন যে ঈসাই জীবন্ত আল্লাহর পুত্র, আল্লাহর কালাম, যিনি বেহেস থেকে নেমে এসেছেন? যেমনটি আপনি জানেন, আজকের দিনেও অনেক লোক ঈসাকে আল্লাহর পুত্র হিসাবে স্বীকার করতে নারাজ, কারণ তারা মনে করে এটার অর্থ এরকম যে আল্লাহর বুঝি কোনো স্ত্রী ছিল এবং সেই স্ত্রীর মাধ্যমেই এক পুত্র জন্মলাভ করেছিল, কিন্তু এটি প্রকৃতপক্ষে এই অর্থ বহন করে না। আল্লাহর গৌরব এর চেয়েও অনেক বেশি মহৎ। আল্লাহ হলেন রুহু, আর রুহু কোনো মানুষের মতো করে জন্মলাভ করতে পারে না। কিন্তু তাই বলে কি আল্লাহ ঈসাকে পুত্র বলে ডাকতে পারবেন না? এই বিষয়টি আমরা ইতিমধ্যে এভাবে ব্যাখ্যা করেছি যে আমি যদি বাংলাদেশের একজন রেডিও কথক বাইরের কোনো দেশে যাই, তখন সেখানকার লোকেরা আমাকে বাংলাদেশের ছেলে বলে ডাকবে, কিন্তু এর দ্বারা এটা বোঝায় না যে বাংলাদেশের একজন স্ত্রী আছে এবং সেই স্ত্রীর ছেলেই আমি। না, আমাকে বাংলাদেশের ছেলে বলা হয় কারণ আমি বাংলাদেশ থেকেই এসেছি। ঈসা মসিহের ক্ষেত্রেও বিষয়টা ঠিক এমনই। তিনি একজন অবিবাহিতা সতী নারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এমনকি তিনি যখন জন্মেছিলেন তার জন্মের পূর্বেই তিনি বেহেস্তে ছিলেন। তিনি ছিলেন আল্লাহর কালাম এবং আল্লাহর রুহু, অর্থাৎ আল্লাহর কালাম ও আল্লাহর রুহু। ঈসা মসিহের ক্ষেত্রেও বিষয়টা ঠিক এমনই। তিনি একজন অবিবাহিতা সতী নারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এমনকি তিনি যখন জন্মেছিলেন তার জন্মের পূর্বেই তিনি বেহেস্তে ছিলেন। তিনি ছিলেন আল্লাহর কালাম এবং আল্লাহর রুহু। একমাত্র ঈসাকেই সর্বশক্তিমানের পুত্র বলা যায়, কারণ তিনি সেই কালাম যিনি সৃষ্টির শুরুতে আল্লাহর সাথে ছিলেন। এটি সত্যিই অত্যন্ত রহস্যজনক, কিন্তু তার চেয়েও বেশি এটি একটি অসাধারণ সত্য। আল্লাহ তার পুত্রকে এই দুনিয়াতে কেবলমাত্র আমাদের গুনাহ থেকে নাজাত দান করার জন্য পাঠাননি, কিন্তু নিজের স্বরূপ দেখানোর জন্য পাঠিয়েছিলেন। যে পুত্রকে জেনেছে সে জেনেছে যে পিতা কেমন, যে ঈসাকে জেনেছে সেই জেনেছে যে আল্লাহ কেমন। ঈসাকে আল্লাহর পুত্র বলা হয়েছে কারণ তিনি আল্লাহর কাছ থেকে এসেছেন, কারণ তিনি আল্লাহরই মতো, কারণ তিনি আল্লাহর কালাম এবং আল্লাহর রুহু। প্রিয় বন্ধুগণ, আমরা এ কথার উপর ঈমান আনলেই কি অথবা তা অস্বীকার করলেই বা কি? এ কথা সত্য যে ঈসাই জীবন্ত আল্লাহর পুত্র। চলুন আমরা মথির সুখবর থেকে আমাদের পাঠ চালিয়ে যাই, যেন দেখতে পারি যে পিতর ঈসাকে মসীহ এবং জীবন্ত আল্লাহর পুত্র বলে ঘোষণা করার পর কি ঘটেছিল। কিতাবে লেখা আছে,
সেই সময় থেকে ঈসা তার সাহাবিদের জানাতে লাগলেন যে তাকে জেরুজালেমে যেতে হবে এবং বৃদ্ধ নেতাদের, প্রধান ইমামদের ও আলেমদের হাতে অনেক দুঃখভোগ করতে হবে। পরে তাকে হত্যা করা হবে এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে। তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করে বললেন, হুজুর, এ দূর হোক, আপনার উপর কখনো এমন হবে না। ঈসা ফিরে পিতরকে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। যা আল্লাহর তা তুমি ভাবছ না, কিন্তু যা মানুষের তাই ভাবছ।
আপনি শুনলেন তো ঈসা তার সাহাবিদের কি বলেছিলেন? তিনি তাদের বলেছিলেন যে তাকে জেরুজালেমে যেতে হবে এবং সেখানে গিয়ে বিভিন্নভাবে নেতাদের, প্রধান ইমামদের ও ধর্মীয় আলেমদের দ্বারা নির্যাতনের শিকার হতে হবে এবং এর মাধ্যমে তার মৃত্যু ঘটবে, কিন্তু এর তিন দিন পর তিনি মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠবেন। এর মধ্যে দিয়ে ঈসা প্রকাশ করেছিলেন যে তিনি আমাদের সকলের গুনাহের দায় পরিশোধ করার জন্য নিজের রক্ত ঢেলে দেবেন। কিন্তু পিতর কোনোভাবেই মানতে পারেনি যে মাবুদ ঈসা, যিনি সকল শক্তি ও ক্ষমতার অধিকারী, তিনি কি করে ওই সকল দুষ্ট ইহুদি শাসকদের হাতে গ্রেপ্তার হতে পারেন এবং নির্যাতন করে তাকে হত্যা করার সুযোগ দান করতে পারেন। আর এ কারণেই তিনি ঈসাকে বলেছিলেন, হুজুর, এ দূর হোক, আপনার উপর কখনো এমন হবে না। কিন্তু ঈসা জানতেন যে তিনি এই দুনিয়াতে এসেছেন যেন নিজে কোরবানি হয়ে সকল গুনাহের মাপ করতে পারেন। এ কারণেই তিনি পিতরকে বলেছিলেন, আমার কাছ থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। যা আল্লাহর তা তুমি ভাবছ না, কিন্তু যা মানুষের তাই ভাবছ। ঈসা এই দুনিয়াতে তার আগমনের কারণটি খুব স্পষ্টভাবেই জানতেন। তিনি তার নিষ্পাপ রক্ত গুনাহগারদের জন্য ঢেলে দিয়ে নিজের জীবন দান করতে এসেছিলেন, ঠিক যেমন আল্লাহর নবীরা অনেক দিন আগে থেকেই এই বিষয়টি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। ঈসা এসেছিলেন আর তার মাধ্যমেই ভেড়া কোরবানির প্রতীকী প্রথার পূর্ণতা ঘটেছিল। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ আমাদের এই পাঠ থেকে আমরা যদি কেবল এই বিষয়টিই মনে রাখি, সেটা হল ঈসা মসীহ এই দুনিয়াতে এসেছিলেন যেন তিনি নিজে কোরবানি হয়ে গুনাহের মূল্য পরিশোধ করতে পারেন আমার ও আপনার গুনাহের মূল্য। আল্লাহ যদি চান তাহলে আর কয়েকটি অধ্যায় পরেই আমরা দেখতে পারব ঈসা তার নিজের মৃত্যুর বিষয়ে যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিক সেভাবেই জেরুজালেমে গিয়ে তা পূর্ণতা লাভ করেছিল। বন্ধুরা, কেউ যদি এমন কোনো ঘটনার কথা দাবি করে থাকে যা কিনা মাবুদ ঈসা অনেক দিন আগে আল্লাহর নবীদের করা ভবিষ্যৎবাণীর সাথে মতানৈক্য সৃষ্টি করে, মনে রাখবেন ঈসার মৃত্যু ও মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার ঘটনা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ নিজেই মসীহের মৃত্যু বিষয়ক পরিকল্পনাটি স্থির করেছিলেন, আর আল্লাহর স্থির করা আইন কেউই পরিবর্তন করতে পারে না। সর্বশ্রেষ্ঠ কোরবানি হিসাবে ঈসা মৃত্যুবরণ করেছিলেন। তিনি এটা করেছিলেন কারণ তিনি আপনাকে এবং আমাকে মহব্বত করেন এবং তিনি চান না যেন আমরা ধ্বংস হয়ে যাই। চলুন দেখা যাক এক সপ্তাহ পরে কি ঘটেছিল যখন ঈসা তার সাহাবিদের কাছে নিজের মৃত্যুর বিষয়ে বলেছিলেন যে জেরুজালেমে তার নিজের জীবন দান করতে হবে। কিতাবে লেখা আছে,
এর ছয় দিন পরে ঈসা কেবল পিতর ইয়াকুব এবং ইয়াকুবের ভাই ইউহন্নাকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেলেন। তাদের সামনে ঈসার চেহারা বদলে গেল, তার মুখ সূর্যের মতো উজ্জ্বল এবং তার কাপড় আলোর মতো সাদা হয়ে গেল। আর দুজন লোককে তার সঙ্গে কথা বলতে দেখা গেল, সেই দুজন ছিলেন নবী মুসা এবং নবী ইলিয়াস। তারা মহিমার সঙ্গে দেখা দিলেন। জেরুজালেমে যে মৃত্যুর সামনে ঈসা উপস্থিত হতে যাচ্ছিলেন তারা সেই বিষয়ে কথাবার্তা বলছিলেন। তখন পিতর ঈসাকে বললেন, হুজুর, ভালোই হয়েছে যে আমরা এখানে আছি। আপনি যদি চান তবে আমি এখানে তিনটা কুঁড়ে ঘর তৈরি করব, একটা আপনার, একটা মুসার ও একটা ইলিয়াসের জন্য। পিতর যখন কথা বলছিলেন তখন একটা উজ্জ্বল মেঘ তাদের ঢেকে ফেলল। সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোনো। এই কথা শুনে সাহাবিরা খুব ভয় পেয়ে মাটিতে উবুর হয়ে পড়লেন। তখন ঈসা এসে তাদের ছুঁয়ে বললেন, ওঠো, ভয় করো না। তখন তারা উপরের দিকে তাকিয়ে কেবল ঈসা ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। যখন তারা সেই পাহাড় থেকে নেমে আসছিলেন তখন ঈসা তাদের এই হুকুম দিলেন, তোমরা যা দেখলে ইবনে আদম মৃত্যু থেকে জীবিত হয়ে না ওঠা পর্যন্ত তা কাউকে বলো না।
পাহাড়ের উপরের সেই ঘটনাটি আপনি উপলব্ধি করতে পারলেন কি? এটা সত্যি একটি আশ্চর্যজনক ও বিস্ময়কর ঘটনা। আমরা পড়েছি যে ঈসার বাহিক্য চেহারার রূপান্তর ঘটেছিল, তার মুখ সূর্যের মতো উজ্জ্বল এবং তার পোশাক আলোর স্ফুলিঙ্গ ছড়ানোর মতো জলজল হয়ে উঠেছিল। অসাধারণ উজ্জ্বল বিশুদ্ধ আলোর রশ্মি যেমন আল্লাহর উপস্থিতির চারপাশে এবং তার বেহেস্তি সিংহাসনকে আলোকিত করে রাখে, ঠিক সেরকম উজ্জ্বলতাই ঈসার মধ্য থেকে বেরিয়ে আসছিল। মুসা নবী এবং বনি ইসরায়েলদের মরুভূমিতে থাকার দিনগুলোতে যে ঐশ্বর্যশালী আলো মিলন তাম্বুর পবিত্র স্থানকে আলোকিত করত, ঠিক সেই আলোই ঈসার মধ্যে ছিল, যদিও মানুষ তা দেখতে পারেনি। কিন্তু মাত্র কয়েকটি মুহূর্তের জন্য ঈসার তিনজন সাহাবির সামনে আল্লাহর দেহের মধ্যে লুকায়িত বেহেস্তি মহিমা প্রকাশ করেছিলেন, এবং ঠিক একই সময়ে আল্লাহ বেহেস্ত থেকে হযরত মুসা এবং হযরত ঈসাইয়া এই দুইজন নবীকে ঈসার সাথে জেরুজালেমে তার মৃত্যুর বিষয়ের কথা বলার জন্য পাঠিয়েছিলেন। আমরা আরও পড়েছি যে এক উজ্জ্বল মেঘ এসে সেই পাহাড়টিকে ঘিরে রেখেছিল এবং সেই মেঘ থেকে সর্বশক্তিমানের কণ্ঠস্বর থেকে এ কথা শোনা যাচ্ছিল যে ইনিই আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোনো। এসব কিছু ঘটার পিছনে কি কারণ ছিল? কেন আল্লাহ পিতর ইউহন্না এবং ইয়াকুবের সামনে এইসব গৌরবের বিষয় প্রকাশ করেছিলেন? সত্যিকার অর্থে ঈসাই যে আল্লাহর একমাত্র অনন্তকালীন পুত্র যিনি বেহেস্ত থেকে এসেছেন এবং সকলেই যে তার কথা শুনতে বাধ্য, সে অপরিবর্তনীয় প্রমাণের সাক্ষী হিসেবেই আল্লাহ ওই তিনজন সাহাবিদের ব্যবহার করেছিলেন। আর এ বিষয়ে কিতাব ঘোষণা করে থাকে, লেখা আছে,
যেন সকলে যেমন পিতাকে সম্মান করে তেমনি যেন পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না, যিনি তাকে পাঠিয়েছেন সেই পিতাকেও সে সম্মান করে না। অনেকদিন আগে নবীদের মধ্য দিয়ে আল্লাহ তার পূর্বপুরুষদের কাছে নানাভাবে অনেকবার অল্প অল্প করে কথা বলেছিলেন, কিন্তু এই দিনগুলোর শেষে তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলেছেন। আল্লাহ তার পুত্রকে সব কিছুর অধিকারী হওয়ার জন্য নিযুক্ত করলেন, পুত্রের মধ্য দিয়েই তিনি সব কিছু সৃষ্টি করলেন। আল্লাহর সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে, পুত্রই আল্লাহর পূর্ণ ছবি। পুত্র তার শক্তিশালী কালামের দ্বারা সব কিছু ধরে রেখে পরিচালনা করেন। মানুষের গুনাহ দূর করবার পরে পুত্র বেহেস্তে আল্লাহ তাআলার ডান পাশে বসলেন।
আপনারা ঈসার বিষয়ে কি ভেবে থাকেন? যারা আজ এই অনুষ্ঠানটি শুনছেন তার ব্যাপারে আপনাদের মতামত কি? আপনি কি ঈমান এনেছেন যে ঈসাই গৌরবের মাবুত যিনি বেহেস্ত থেকে এসেছিলেন, নাকি আপনি দুনিয়ার অধিকাংশ লোকদের মতো তাকে অন্যান্য নবীদের সমপর্যায়ে রেখেই বিবেচনা করছেন? যারা পাহাড়ের উপরে ঈসাকে গৌরবে আলোকিত হতে দেখেছিলেন এবং সে ঘটনাটি ঘটার 7 বছর পরে পাক কিতাবে তাদের সাক্ষ্য লিখেছিলেন, আজ বিদায় নেবার পূর্বে চলুন ঈসার সেই কয়েকজন সাহাবি হযরত পিতর এবং হযরত ইউহন্না লিখিত সেই সব সাক্ষ্য থেকে কিছু অংশ শুনে নেওয়া যাক। সাহাবি পিতর লিখেছেন,
আমাদের হযরত ঈসা মসীহের শক্তি ও তার আসবার বিষয় তোমাদের কাছে জানাতে গিয়ে আমরা কোনো বানানো গল্প বলিনি। আমরা তার মহিমা নিজেদের চোখেই দেখেছি। ইনিই আমার প্রিয় পুত্র, এর উপরে আমি খুব সন্তুষ্ট। বেহেস থেকে বলা এই কথার মধ্য দিয়ে মসীহ পিতা আল্লাহর কাছ থেকে সম্মান ও গৌরব লাভ করেছিলেন। আমরা যখন তার সঙ্গে সেই পবিত্র পাহাড়ে ছিলাম, তখন বেহেস থেকে বলা এই কথাগুলো শুনেছিলাম।
সাহাবি ইউহন্না লিখেছেন,
সেই প্রথম থেকে যিনি ছিলেন, যার মুখের কথা আমরা শুনেছি, যাকে নিজেদের চোখে দেখেছি, যাকে ভালো করে লক্ষ্য করেছি, যাকে নিজেদের হাতে ছুঁয়েছি, এখানে সেই জীবন কালামের কথায় লিখছি, সেই জীবন প্রকাশিত হয়েছিলেন, আমরা তাকে দেখেছি, সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতার একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি রহমত ও সত্যে পূর্ণ।
এবং হযরত ইউহন্নার সুসংবাদের শেষ অংশে লেখা আছে,
ঈসা সাহাবিদের সামনে চিহ্ন হিসাবে আরও অনেক অলৌকিক কাজ করেছিলেন, সেগুলো এই কিতাবে লেখা হয়নি, কিন্তু এইসব লেখা হল যাতে তোমরা ঈমান আনো যে ঈসাই মসীহ ইবনুল্লাহ, আর ঈমান এনে যেন তার মধ্য দিয়ে জীবন পাও।
এসব বিষয় কি আপনার বুঝতে কঠিন মনে হচ্ছে? এই অসাধারণ সত্যের মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে এক গভীর জ্ঞান দান করতে চান। কিতাবে লেখা আছে,
যে লোক রুহানি নয় সে আল্লাহর রুহের কাছ থেকে যা আসে তা গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মূর্খতা। সেগুলো সে বুঝতে পারে না, কারণ পাক রুহ শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না। যারা ঈসাই জীবনে পরিপক্ক তাদের কাছে অবশ্য আমরা জ্ঞানের কথা বলি, কিন্তু সেই জ্ঞান এই দুনিয়ার নয়, কিংবা এই দুনিয়ার নেতাদেরও নয় যারা ক্ষমতাশূন্য হয়ে পড়ছে। আসলে আমরা আল্লাহর জ্ঞানপূর্ণ গোপন উদ্দেশ্যের কথাই বলি। সেই উদ্দেশ্য লুকানো ছিল এবং দুনিয়া সৃষ্টির আগেই আল্লাহ তা স্থির করে রেখেছিলেন যেন আমরা তার মহিমার ভাগী হতে পারি। এই যুগের নেতাদের মধ্যে কেউই তা বুঝেনি। যদি তা বুঝত তাহলে সেই মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশের উপরে হত্যা করত না।
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকে আপনি যে শিক্ষা গ্রহণ করলেন তা বুঝতে আল্লাহ আপনাকে বরকত দান করুন। পরবর্তী অনুষ্ঠানের আগ পর্যন্ত আপনি চিন্তা করতে থাকুন যে সর্বশক্তিমান আল্লাহ পাহাড়ের উপরে মাবুত ঈসার বিষয়ে কি ঘোষণা করেছিলেন, যা আমরা ইতিমধ্যে পড়েছি।
ইনিই আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট। তোমরা এর কথা শোনো।